ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছেন, বলেছেন যার হাতে মানুষ পুরা গন্ধ, যে মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না, যে জঙ্গি নেত্রী, তার সঙ্গে কিসের সংলাপ।
ঢাকা থেকেই জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশের পুলিশ প্রধান দাবি করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গ্রেফতার করেনি।
আর রিপোর্ট কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের।
ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ জানিয়েছে ইসলামিক স্টেট অফ ইরাক এন্ড সিরিয়ার ধাঁচে বৃহত্তর বাংলাদেশ গঠনের পরিকল্পনা নিয়েই নাশকতার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল জামাতুল মুজাহিদিন।
তবে সবার আগে রয়েছে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে 31 মার্চের মধ্যে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য শক্তিধর রাষ্ট্র কোনোরকম চুক্তিতে পৌঁছতে পারবে কিনা সে ব্যাপারটি এখনও পরিষ্কার নয়। মিশরের অবকাশ স্থল শারম আল শেখে একটি বিনিয়োগ সম্মেলনে দেওয়া এক ভাষণে কেরি বলেন যে ইরানের সঙ্গে আলোচনার উদ্দেশ্য কেবল যে কোনো একটি চুক্তিতে উপনীত হওয়া তা নয়, বরঞ্চ সঠিক চুক্তিতে পৌঁছানো। তিনি সাংবাদিকদের বলেন যে তারা চুক্তি সম্পাদন করতে পারবেন কিনা সে ব্যাপারে এখন কিছুই বলতে পারছেন না। পররাষ্ট্রমন্ত্রী বলেন যে ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং কিছু বিষয় অগ্রসর হওয়া সত্ত্বেও এখনও গুরুত্বপূর্ণ কিছু ব্যাপারে সহমত প্রতিষ্ঠিত হয়নি এবং এ ব্যাপারে ইরানকেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন যে যুক্তরাষ্ট্রের 47 জন রিপাবলিকান সেনেটর ইরানের নেতাদের কাছে যে খোলা চিঠি পাঠিয়েছেন তা এই চুক্তি সম্পাদনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। ওই চিঠিতে সতর্ক করে দেওয়া হয়েছিল যে ইরানের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট যে কোনো সময় বাতিল করে দিতে পারেন এবং কংগ্রেসও চুক্তিতে পরিবর্তন আনতে পারে। কেরি এই ঘটনাকে নজিরবিহীন প্রত্যক্ষ হস্তক্ষেপ বলে অভিহিত করেন। মিয়ানমারের একটি জঙ্গি বিমান থেকে সীমান্তে চীন অংশে বোমা পড়ায় চীন বেজিংয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে এবং সীমান্ত এলাকায় পাহারা দেওয়ার জন্য জঙ্গি বিমান পাঠিয়েছে। বোমাবর্ষণের ওই ঘটনায় 4 জন প্রাণ হারায়। চীনের উপপররাষ্ট্রমন্ত্রী লিউ জেমিন প্রতিবাদ জানাতে মিয়ানমারের রাষ্ট্রদূত থিট লিন ওনকে তাঁর দপ্তরে ডেকে পাঠান। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন মিয়ানমারের উত্তরাঞ্চলের কোকাং এলাকায় চীনা বংশোদ্ভূত বিদ্রোহী এবং মিয়ানমারের সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। 1989 সালে কোকাংকে স্বশাসিত এলাকা বলে ঘোষণা করা হয়। চীনের সরকারি সিনহুয়া বার্তা সংস্থা বলছে যে বোমাটি চীনের সীমান্তবর্তী শহর লিনকাংয়ের কাছে একটি আখের ক্ষেতে আঘাত হানে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছেন। বলেছেন তাঁর কথায়, যার হাতে মানুষ পোড়া গন্ধ, মানুষকে মানুষ বলে গণ্য করেন না, যে জঙ্গি নেত্রী, তাঁর সঙ্গে সংলাপ হতে পারে না। বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছেন, বলেছেন যার হাতে মানুষ পুরা গন্ধ, যে মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না, যে জঙ্গি নেত্রী, তার সঙ্গে কিসের সংলাপ।
তোমার সাথে কিসের সংলাপ, যে খুনি যার হাতে রক্ত, যার হাতে মানুষের পোড়া গন্ধ, আমি বরং ওদের পরামর্শ দেব যে না ভালোবে, তাতেই যে কোর্টের সমন জারি হয়েছে।
শুক্রবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পঞ্চদশ সংশোধনী বাতিল করে নয়া নির্বাচনের জন্য সংলাপের আহ্বান জানিয়েছিলেন। শনিবার পেশাজীবীদের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন সংবাদ সম্মেলনে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তা নির্লজ্জ মিথ্যাচার। শেখ হাসিনা বলেন, ফোন করলে গালি শুনব, ছেলে মারা যাওয়ার পর দেখা করতে গেলে কেউ গেট খুলবে না, সংলাপ কি তাহলে বাতাসে হবে। প্রধানমন্ত্রী খালেদার উদ্দেশ্যে বলেন, কোর্টে সমন জারি হয়েছে, সেখানে গিয়ে সারেন্ডার করুন, এটাই আপনার জায়গা। ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম খালেদা দেয়া বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেন, শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হলেই আলোচনা হতে পারে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে পুলিশ প্রধান বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেনি। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ঢাকার একটি সেমিনারে বলেছেন কিভাবে তিনি নিখোঁজ হয়েছেন পুলিশ তা খতিয়ে দেখছে। তবে সালাউদ্দিন আহমেদের পরিবার দাবি করেছে সাদা পোশাকধারী ব্যক্তিরা গোয়েন্দা পুলিশের পরিচয়পত্র দেখিয়ে ঢাকার বনানী আবাসিক এলাকার একটি বাড়ি থেকে গত 10ই মার্চ রাতে তাকে আটক করে নিয়ে যায়। তার স্ত্রী হাসিনা আহমেদ বলেছেন, তিনি তার পরদিন উত্তরা পশ্চিম থানায় গিয়ে তার স্বামীর নিখোঁজ হওয়ার বিষয়ে একটি জেনারেল ডায়েরি করতে চাইলে তা তারা গ্রহণ করেনি। বিএনপির সহকারী মহাসচিব সালাউদ্দিন আহমেদ সম্প্রতি দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিকে বিএনপির নেতৃত্বাধীন 20-দলীয় জোট নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রোববার সকাল 6টা থেকে 72 ঘন্টার দেশব্যাপী হরতাল ডেকেছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে সন্ত্রাসবাদের জন্য দোষী সাব্যস্ত করে 13 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্রুত এক বিচারে 3 সদস্য বিশিষ্ট বিচারকদের একটি প্যানেল দেশের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট নাশিদের বিরুদ্ধে এই রায় দেয় যে তিনি ক্ষমতায় থাকার সময় 2012 সালের জানুয়ারি মাসে দেশের একজন প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করার অবৈধ আদেশ দিয়েছিলেন। মিস্টার নাশিদের সমর্থকরা বলছেন যে এই বিচার ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যাতে তাকে বর্তমান প্রেসিডেন্ট ইয়ামিন আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে 2018 সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে প্রতিহত করা যায়। এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর শুক্রবার প্রকাশিত বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলে যে এই বিচার মালদ্বীপের আইনের পরিপন্থী উপায়ে পরিচালিত হয়েছে। এতে নিরপেক্ষতা এবং বিচারকদের স্বাধীনতা সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করা হয়।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতে দেশের সংবাদ সংস্থার খবরাখবরে প্রকাশ, রাজ্যের বর্ধমান জেলার খাগড়াগড় বিষয়ে বিস্ফোরণ ঘটান মাফ করবেন রাজ্যের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণ ঘটনার তদন্ত করতে গিয়ে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA জানিয়েছে, ইসলামিক স্টেট ISIS-এর ধাঁচে বৃহত্তর বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে নাশকতার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল জামাতুল মুজাহিদিন। বিষয়টি নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়ার ধাঁচে বৃহত্তর বাংলাদেশ গঠনের পরিকল্পনা নিয়ে নাশকতা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল জামাতুল মুজাহিদিন। সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ ও অসমের সীমান্তবর্তী কয়েকটি জেলাকে বৃহত্তর বাংলাদেশের অন্তর্ভুক্ত করাই ছিল জামাতুল মুজাহিদিনের এজেন্ডা। আর প্রস্তাবিত সেই বৃহত্তর বাংলাদেশে শরিয়াত আইন প্রতিষ্ঠা করাই ছিল জঙ্গি জিহাদিদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই গত বছরের শেষের দিকে রাজ্যের বর্ধমানের মঙ্গলকোটের শিমুলিয়া ও মুর্শিদাবাদের লালগোলার মুকিম নগরের মাদ্রাসায় জঙ্গি জিহাদি প্রশিক্ষণ শিবির গড়ে তুলেছিল জামাতুল মুজাহিদিন। রাজ্যের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে মামলার চার্জশিটে জামাতুল মুজাহিদিনের এহেন ষড়যন্ত্রের বিষয়টি লিপিবদ্ধ করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA। NIA সূত্রের খবর, আগামী 31 মার্চের মধ্যে সংশ্লিষ্ট মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হবে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতে হিন্দু পুরুষদের সঙ্গে মুসলমান নারীদের বিয়ে এবং ধর্মান্তর বিষয়ে কলকাতা থেকে আমাদের অপর সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদন।
গত বছর লোকসভা নির্বাচনের আগে বিজেপির সহযোগী হিন্দুত্ববাদী সংগঠনগুলির প্রচার ছিল হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করে বিয়ে দেওয়া হচ্ছে মুসলিম পুরুষদের সঙ্গে, এর নামও দেওয়া হয়েছিল লাভ জিহাদ। এবার ওই সংগঠনগুলি বিপরীত এক প্রক্রিয়া শুরু করেছে, মুসলিম মেয়েদের হিন্দু করে তুলে হিন্দু পুরুষদের সঙ্গে বিয়ে দেওয়া। নাম দেয়া হয়েছে বহু লাও, বেটি বাঁচাও। গত এক বছরে পশ্চিমবঙ্গেই অন্তত 500 মুসলিম মেয়েকে ধর্মান্তরিত করে হিন্দু পুরুষদের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। উদ্যোক্তারা হল বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু সংহতি, হিন্দু জাগরণ মঞ্চ, ভারত সেবাশ্রম সংঘের মতো সংগঠন। রেবেকা খাতুন এখন মীনাক্ষী নস্কর, কিংবা কাশ্মীরা এখন কবিতা মণ্ডল। এই প্রক্রিয়া কতটা সাম্প্রদায়িক সম্প্রীতির সহায়ক, কতটাই বা ধর্মান্ধতার পরিচয়, সেটা অবশ্য বিতর্কের বিষয়। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
200-এরও বেশি যাত্রী বহনকারী একটি ফেরি মিয়ানমারের পশ্চিমাঞ্চলের উপকূলের অদূরে ডুবে যাওয়ায় কমপক্ষে 20 জন মারা গেছে এবং নিখোঁজ রয়েছে আরও 26 জন। অংট্যাকন নামের ওই ফেরিটি পশ্চিমের রাখাইন রাজ্যের কিউকফি থেকে সিটওয়ে যাওয়ার পথে প্রচণ্ড ঢেউয়ের সম্মুখীন হয়। কর্তৃপক্ষ বলছে যে 167 জনকে উদ্ধার করা হয়েছে, তবে মনে করা হচ্ছে বাদবাকিরা ডুবে গেছে। তবে স্থানীয় লোকজন মনে করছেন যে আরও অনেক বেশি লোক হয় প্রাণ হারিয়েছে নয়তো নিখোঁজ রয়েছে, কারণ অনেকেরই নাম তালিকায় নেই কিন্তু ফেরিতে বহু যাত্রী ছিল। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে। বাংলাদেশে শ্রমিকদের অধিকার এবং পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে কঠোর অবস্থান নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে 6টি আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন সংস্থা। এরই ওপর ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বাংলাদেশে শ্রমিকদের অধিকার ও পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে কঠোর অবস্থা নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে 6টি আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন সংস্থা। ইউরোপীয় কমিশনের কাছে লেখা এক চিঠিতে সংস্থাগুলো বলেছে এসব ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে এখনই ইউরোপীয় ইউনিয়নের কঠোর অবস্থান নেওয়ার উপযুক্ত সময়। তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্যিক সুবিধায় আংশিক নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়ে। বাংলাদেশ সরকার ভালোভাবে জানে যে অনিয়মিততার জন্য তাদের কোনো অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে না, তাই এসব বিষয়ে তারা কোনো পদক্ষেপ নেবে বলে মনে হয় না। ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন, ইউরোপীয় ট্রেড ইউনিয়ন কনফেডারেশন, ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়ন, ইন্ডাস্ট্রিয়াল ইউরোপিয়ান ট্রেড ইউনিয়ন, ইউএনআই গ্লোবাল ইউনিয়ন, ইউএনআই এর পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে সংশোধিত শ্রম আইন বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বাংলাদেশ সরকার। এছাড়া রানা প্লাজা ট্রেজারি শিকারদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আন্তর্জাতিক উদ্যোগে যে তহবিল গঠন করা হয়েছে তাতে এখনও $90 লাখ ঘাটতি রয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে সংস্কারের উদ্যোগ যাতে হারিয়ে না যায় তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ইউরোপীয় কমিশন। তাই আমরা এই কমিশনের কাছে আহ্বান জানাই ট্যাক্সই প্রভাবের বিষয়ে জোরালো অবস্থান নিতে। বাংলাদেশ সরকার ভালো কিছু সংস্কারে হাত দিয়েছে, কিন্তু সে পর্যন্তই। তারা সংস্কারের পূর্ণাঙ্গ বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রসর হওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। বস্তুত শ্রমিক ইউনিয়নের প্রতি ছড়াও হয়েছে সরকার। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এই বুধবারের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হবে বাংলাদেশের চলমান পরিস্থিতি, সমাজ এবং অর্থনীতিতে তার প্রভাব। অনুষ্ঠান শোনার, অনুষ্ঠানে অংশগ্রহণ করবার, প্রশ্ন করবার, জিজ্ঞাসা তুলে ধরবার আমন্ত্রণ রইল। বেআইনিভাবে কন্যা শিশু ভ্রূণ হত্যার কারণে ভারতে নারী পুরুষের আনুপাতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। কন্যা শিশুদের রক্ষা এবং শিক্ষিত করে তোলার জন্য ভারতের প্রধানমন্ত্রী দেশব্যাপী একটি প্রচারণা শুরু করেছেন। এ নিয়ে নতুন দিল্লি থেকে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অঞ্জনা পশ্রীচা। আপনাদের শোনাচ্ছেন শতরূপা বড়ুয়া।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি জোরালো বক্তব্য দিয়েছেন। বলেছেন, আমরা নিজেদের একবিংশ শতাব্দীর নাগরিক হিসেবে দাবি করতে পারি না। তিনি আরও বলেছেন, অষ্টাদশ শতাব্দীর মানসিকতার চেয়েও পিছিয়ে থাকা হল মেয়ে শিশু ভ্রূণ হত্যা। মেয়ে সন্তানের চাইতে ছেলে সন্তানকে অগ্রাধিকার দেয়া সারা দেশেরই মানসিক রোগ। ছেলে শিশুদের প্রতি যে ধরনের আচরণ করা হয়, মেয়ে শিশুদের প্রতিও সেই একই ধরনের আচরণের জন্য সমাজকে জাগ্রত হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, কোনো মাই সন্তান বিসর্জন দিতে চান না, কিন্তু পরিবার ও সামাজিক চাপের কারণে তাকে এই অপরাধে শরিক হতে হয়। ভারতের প্রথাগত সংস্কৃতিতে ছেলেদের দেখা হয় সম্পদ হিসেবে, তারাই আয় করে, বাবা মার বয়স হয়ে গেলে তাদের দেখাশোনা করে। মেয়েদের মনে করা হয় এক ধরনের বোঝা, কারণ মেয়ে বিয়ে দেওয়ার সময় যৌতুক দিতে হয়। গবেষণায় দেখা গেছে শিশুর লিঙ্গ পরিচয় জানার জন্য আল্ট্রাসাউন্ড চালু হওয়ার পর থেকে ভারতে গত 4 দশকে প্রায় 1 কোটিরও বেশি মেয়ে শিশু ভ্রূণ হত্যা করা হয়েছে। উত্তরের হরিয়ানা রাজ্যের পানিপথে মেয়েকে বাঁচাও, মেয়েকে শেখাও আন্দোলন শুরু হয়েছে। এই উন্নয়নশীল রাজ্যে মেয়ে ও ছেলের অনুপাত হল প্রতি 879 জন মেয়ের সাপেক্ষে ছেলের সংখ্যা 1000। এই প্রচারণার লক্ষ্য শিক্ষার মাধ্যমে নারী পুরুষের অনুপাতের সমতা আনা এবং লিঙ্গ বৈষম্য দূর করা। এই নতুন প্রচারণা শুরুতে 100টি জেলায় কাজ করবে। অন্য উদ্যোগের পাশাপাশি তা বর্তমান আইনেরও প্রয়োগ ঘটাবে। ওদিকে আইনে বলা আছে সব মেয়ে শিশুকেই স্কুলে পাঠাতে হবে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী মানেকা গান্ধী বলেছেন, হরিয়ানার মতো কয়েকটি রাজ্যে লিঙ্গ বৈষম্য প্রকট। তিনি আরও বলেছেন, অবস্থা এতটাই খারাপ যে 70টি গ্রামে বেশ কয়েক বছর ধরে কোনো নারী শিশু জন্মই নেয়নি। কয়েকটি গ্রামে প্রতি 500 মেয়ের বিপরীতে ছেলের সংখ্যা 1000। এই মেয়ে শিশু ভ্রূণ হত্যা সমাজের সকল স্তরেই দেখা যায়, গ্রামই হোক বা শহরই হোক। এমনকি শহরে বাস করেন এমন অনেক শিক্ষিত মহিলাও পুত্র সন্তান চান। প্রধানমন্ত্রী জানতে চাইলেন, যদি মেয়ে শিশু না জন্মায় তাহলে ছেলেরা বউ পাবে কোথায়? তিনি বলছেন, প্রতি 1000 ছেলে শিশু জন্মের বিপরীতে 1000 মেয়ে শিশুর জন্ম নেওয়া উচিত। তিনি সব রাজ্য, গ্রাম এবং স্থানীয় সরকারের কাছে প্রতিশ্রুতি চেয়েছেন এই লক্ষ্য অর্জনে সাহায্য করার জন্য। গত বছর প্রকাশিত জাতিসংঘের একটি গবেষণায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, দেশে নারীর সংখ্যা বিপজ্জনক অনুপাতে পৌঁছে গেছে এবং এর ফলে দেশে অপহরণ এবং নারী পাচার বাড়ছে।
আজকের বিজ্ঞান পর্ব এখন টিকা সংক্রান্ত। আন্তর্জাতিক সংগঠন উন্নয়নশীল দেশগুলোতে টিকা দেওয়ার ব্যবস্থা করে থাকে। যুক্তরাষ্ট্রে অনেক মা বাবা তাদের সন্তানদের টিকা দিতে চান না। যুক্তরাষ্ট্রে সম্প্রতি অনেক শিশুর হাম হয়েছে বলে শোনা যায়। অনুমান করা হচ্ছে এটা তারই একটা কারণ। ভয়েস অফ আমেরিকার ক্যারল পিয়ারসন এ সম্পর্কে যে রিপোর্ট লিখেছেন তার বঙ্গানুবাদ আপনাদের শোনাচ্ছেন শগুফতা নাসরিন কুইন।
ডিজনিল্যান্ড, যেটিকে কিনা বলা হয় পৃথিবীতে সবচাইতে সুখের স্থান, সেখানে হামের এক মহামারী শুরু হয় 1 জানুয়ারি। সারা যুক্তরাষ্ট্রে ওই মহামারীর ব্যাপক প্রভাব পড়তে পারে। হাম খুবই ছোঁয়াচে রোগ। এই রোগ হলে একটি শিশুর শ্রবণ শক্তি, দৃষ্টি, বোধ শক্তি, এমনকি জীবন অবসান হতে পারে। কিন্তু আমেরিকান বাবা মারা অনেকেই, যাদের মধ্যে ক্যালিফোর্নিয়াতে আছেন অনেকেই, তারা তাদের সন্তানদের হামের টিকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই বাবা মারা বলছেন তারা তাদের সন্তানদের শরীরে তথাকথিত বিষ ঢোকাতে উদ্বিগ্ন। তারা বলছেন অটিজম সহ অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে তারা উদ্বিগ্ন। কিন্তু শিশুদের সংক্রামক ব্যাধি বিষয়ে এক বিশেষজ্ঞ ডক্টর মার্থা রিভেরা বলেন অটিজম এবং টিকার মধ্যে কোনো সংযোগ নেই। ডক্টর মার্থা রিভেরা:
There is no risk of autism. That was disproven. So it is a good safe vaccine.
তিনি বলেন অটিজমের কোনো ঝুঁকি নেই, সেটা প্রমাণ করা গেছে, আশঙ্কার সব কারণ সরানো হয়েছে। বিশ্বের শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞদের কয়েকজন বলেছেন টিকা শুধু চিকিৎসা ক্ষেত্রে কার্যকর নয়, টিকা সাশ্রয়ী এবং যেসব রোগ প্রতিরোধ করা যায় তার চিকিৎসার অর্থায়নের ভার লাঘব করা সম্ভব। ন্যাশনাল অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ ইনস্টিটিউট বা জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ সংস্থার প্রধান হচ্ছেন ডক্টর অ্যান্থনি ফাউচি। এর আগে ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন,
If you had to pick out one intervention, if you balance the investment you make in the research and the implementation with the health benefit, vaccines have to be either the
এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একটাই যদি সুযোগ থাকে তাহলে গবেষণায় আপনি যতটা বিনিয়োগ করেছেন তার সঙ্গে এর বাস্তবায়ন এবং স্বাস্থ্যক্ষেত্রে যে সুবিধে পাওয়া যায় ওই তালিকায় টিকার বিষয়টি একেবারে শীর্ষে। টিকা সংক্রান্ত আন্তর্জাতিক জোট গ্যাভির কর্মকর্তা ডক্টর সেথ বার্কলি তার সঙ্গে একমত।
Vaccines are among the most effective and cost-effective interventions that exists.
সবচাইতে যেসব কার্যকর এবং সাশ্রয়ী কার্যব্যবস্থা আছে তার মধ্যে টিকা অন্যতম। সোমালিয়ায় টিকা কার্যক্রম সফল হয়েছে। 15 বছর আগে গ্যাভি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংগঠনের আনুমানিক হিসেবে অনুযায়ী তারা 50 কোটি শিশুকে টিকা দিয়েছে। এর ফলে তারা সারা বিশ্বে 60 লক্ষ শিশুর প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছে। আগামী কয়েক বছরে গ্যাভি 30 কোটির বেশি শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে বিশেষজ্ঞরা বলছেন শিশু রোগ এখন কম হচ্ছে কারণ টিকা এত কার্যকর। সেভাবে দেখতে গেলে বলতে হয় টিকা নিজের সাফল্যেরই শিকার হয়েছে।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন। শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকে।
দক্ষিণ সুদানে শান্তির লক্ষ্যে কখনো চলতে থাকা কখনো থেমে যাওয়া আলোচনা, প্রেসিডেন্ট সালভা কির এবং বিদ্রোহী নেতা রিয়াক মাকেরের মধ্যে মুখোমুখি আলোচনার মাধ্যমে আবারও শুরু হয়েছে। শান্তি চুক্তি সম্পাদনের চূড়ান্ত সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আশা করা হচ্ছে যে দুই নেতা সেসব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন যা পূর্ববর্তী আলোচনাকে নিষ্ফল করে দিয়েছিল। যদিও ফেব্রুয়ারি মাসের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো ও ক্ষমতা বিষয়ে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তবে ক্ষমতা ভাগাভাগি, শাসন পরিচালনা এবং নিরাপত্তাজনিত বিষয়গুলো এড়িয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী জন কেরি লড়াইরত পক্ষগুলিকে অত্যন্ত দৃঢ়ভাবে দীর্ঘকালীন শান্তির লক্ষ্যে বর্তমান এবং এই চূড়ান্ত দফা আলোচনার সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অনেক বিবাদ লড়াই হয়েছে, এখন নেতাদের জনগণের স্বার্থে নিবেদিত হতে হবে, নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সহিংসতার অবসান ঘটাতে হবে, কারণ এই সংঘাতের চূড়ান্ত সমাপ্তি এখনই প্রয়োজন। কোনো সরকারের বৈধতার অধিকার সত্য বলে ধরে নেওয়া যায় না, জনগণ সেই অধিকার অর্পণ করেন এবং সকল জনগণকে রক্ষা এবং সেবা প্রদানের নেতৃত্ব দিয়েই তা রক্ষা করা যায়। এসব দায়িত্ব প্রদান এই সরকার অবহেলা করেছে। বিরোধী দলও একইভাবে শান্তি অর্জনে ব্যর্থ হয়েছে, তাদের নেতারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার সুযোগটিও নেননি। প্রেসিডেন্ট সালভাকির এবং রিক মাকের উভয়ই বারবার অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে যে আপোষ রফার প্রয়োজন ছিল তা তারা করেননি। দক্ষিণ সুদানের নেতারা এখন কি পদক্ষেপ গ্রহণ করবেন সারা বিশ্ব তারই উপরে নজর রাখবেন। যুক্তরাষ্ট্র সরকার যারা শান্তির লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার কোনো আগ্রহ দেখায় না তাদের প্রতি আরও সমন্বিত পদক্ষেপ নিতে এই অঞ্চলের আন্তর্জাতিক অংশীদার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং তার বাইরেও সকলের সঙ্গে কাজ করে যাবে। হয় নেতাদের শান্তি অর্জনের শক্ত কাজটি বেছে নিতে হবে, অথবা তাদের সকলকে যুদ্ধের বিভীষিকায় জড়িয়ে পড়তে হবে। বিকল্প তাহলে একটাই, দক্ষিণ সুদানের জনগণের মঙ্গলের স্বার্থে নেতাদের শান্তির পথটি অবশ্যই বেছে নিতে হবে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। ১৯ মার্চ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। না 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 না, আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি না, আপনারা জানেন, আমরা জানি সেটা। আমাদের উদ্দেশ্য হল যে বাংলাদেশের প্রস্তুতি কেমন, কোন চারটি দল সেমিফাইনালে যেতে পারে বা কোন দুটি দল ফাইনাল খেলতে পারবে, এসব নিয়ে মন্তব্য করেছেন এনটিভির ক্রীড়া সম্পাদক নাসিমুল হাসান দুদুল, এবং ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে এখন কথা বলছেন সেলিম হোসেন।
নাসিমুল হাসান দুদুল, আপনি তো স্পোর্টস নিয়ে কাজ করছেন বহুদিন যাবত, কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, আপনি কি মনে করেন বাংলাদেশের প্রস্তুতি কেমন?
আসলে এই বিশ্বকাপে আপনার স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় এবং ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যে দুর্দান্ত জয়, এই দুই জয়টার পর কিন্তু গোটা বিশ্বকাপের সিনারিওটা একটু চেঞ্জ হয়েছে। বিশেষ করে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে যাবে কিনা এই প্রশ্নটা ছিল সবার সামনে। সেই জায়গায় বাংলাদেশ যেভাবে ইংল্যান্ডকে এই টুর্নামেন্ট থেকে বিদায় ঘটালো, তারপর থেকেই কিন্তু বাংলাদেশ আসলে আলোচনায় আসলো, এবং পরে আনবিটেন নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ যেই খেলাটা খেলেছে তাদের মাটিতে, সেটাও কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স বলা যায়। বাংলাদেশ আরো মনে করে যে ম্যাচটা হেরেছে শুধুমাত্র অধিনায়কত্বের বুদ্ধিমত্তার পরিচয় মেলেনি মাঠে। বিশেষ করে শেষ ওভারে যখন রুবেলের মতন একজন পেস বোলার ছিল, আগের ম্যাচে তার দুর্দান্ত বোলিং ছিল, সেই জায়গায় সে রুবেলকে ইউজ করেনি। আর একটা হলো ওপেনিং অ্যাটাকে দুজন স্পিনার দিয়ে বোলিং করার গ্যাম্বলিংটাও আমার কাছে মানে ক্রীড়া সাংবাদিক হিসাবে খুব একটা সমীচীন হয়নি বলে মনে হচ্ছে। এছাড়া কোচ হাতুরে সিং ও বাংলাদেশের টিম কম্বিনেশনে যেসব চেঞ্জ করেছে তাতে বাংলাদেশ টিম কিন্তু এখন একটু সমস্যায় পড়েছে। সেটা হচ্ছে যে ওপেনিং প্লেয়ারে বাংলাদেশ কাকে খেলাবে ভারতের সাথে, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে, কারণ ইন্দুল কায়েস পরপর দুই ম্যাচে সেরকম বড় একটা রান পায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে এর পরের ম্যাচে ভারতের বিপক্ষে ইন্দুল কায়েস দলে থাকবে কিনা, যদি না থাকে তাহলে চীনের সম্মুখ উঠে আসবে একে, ওই জায়গাটাকে আপনি কাকে দিবেন? মমিনুলও আগের মতো কনফিডেন্স নেই, কারণ মমিনুল যে টিমে ফিট হবে, মমিনুলের জায়গাটা সৌম্য সরকার মোটামুটি ভালোই খেলছে। এই জায়গাগুলোর এইসব কম্বিনেশনের কারণে কিন্তু বাংলাদেশ আমার কাছে যেটা মনে হচ্ছে যে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়টা পায়নি। যদি বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে জয়টা পেত তাহলে এই টেম্পোটা ধরে বাংলাদেশ ভারতের বিপক্ষে খুবই ভালো খেলতো। বাংলাদেশের ক্রিকেটাররা যদি এটাকে চাপ না মনে করে তাহলে বাংলাদেশ ভালো কিছু একটা ফলাফল করতে পারে বলে আশা করা যায়। কারণ ভারত দলটা এত ভালো যে আজকে দেখেন জিম্বাবুয়ের সাথে তার চারটা উইকেট করে যাওয়ার পরও মিডিল অর্ডারে রায়না এবং ধোনি কিন্তু দাঁড়িয়ে গেল। এরপরে ছিল জাদেজা, যারা এখনো ব্যাটিং পায় তাদের ব্যাটিং লাইনটা এত স্ট্রং, পেস অ্যাটাক এবং বোলিং সম্পূর্ণ একটা কমপ্লিট টিম। এই জায়গাটায় বাংলাদেশের ম্যাচ জেতাটা যদি জিততে হয় তাহলে তিনটা বিভাগে বাংলাদেশকে যেগুলো হাফ সেগুলো 100% কনভার্ট করতে হবে।
আপনি কি মনে করেন সেমিফাইনালে কোন চার দল খেলবে এবং ফাইনালে কে কে খেলবে?
সেমিফাইনালে কোন চার দল খেলবে এবং ফাইনালে কারা খেলবে এটা নির্ভর করছে আপনার আগামীকালের আয়ারল্যান্ড এবং পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটির উপর। এই ম্যাচে যদি পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ শুরু করে কোয়ার্টার ফাইনালে তাহলে যারা আনবিটেন ছিল ফেভারিট তকমা যাদের গায়ে তারাও তাদেরও বিদায় ঘটতে পারে কোয়ার্টার ফাইনাল থেকে। আপনি এখন বলতে পারছেন না যে ঠিক করে যে কোন দলটা কোন দুটি দল ফাইনালে যাবে, তবে আমরা আগাম যেটা ধরে নিয়েছিলাম যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অথবা দক্ষিণ আফ্রিকা ফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে, এদিক থেকে ভারতও ভালো খেলছে তাদেরও যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু খেলা একটা ক্রিকেট, আপনি সারা ম্যাচ ভালো খেলে আসলেন কিন্তু সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল ওই দুটো ম্যাচ আপনার হলো না তাহলে কিন্তু আপনার বিদায় হলো। সুতরাং এনিবডিজ গেম হতে পারে কোয়ার্টার ফাইনালে।
ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ।
সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে 31 মার্চের মধ্যে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য শক্তিধর রাষ্ট্র কোন রকম চুক্তিতে পৌঁছতে পারবে কিনা সে ব্যাপারটি এখনও পরিষ্কার নয়। মিশরের অবকাশ স্থল শারমাল শেখে একটি বিনিয়োগ সম্মেলনে দেওয়া ভাষণে কেরি বলেন যে ইরানের সঙ্গে আলোচনার উদ্দেশ্য কেবল যে কোনো একটি চুক্তিতে উপনীত হওয়া তা নয়, বরঞ্চ সঠিক চুক্তিতেই পৌঁছানো। তিনি সাংবাদিকদের বলেন যে তারা চুক্তি সম্পাদন করতে পারবেন কিনা সে ব্যাপারে এখনও কিছুই বলতে পারছেন না। পররাষ্ট্রমন্ত্রী বলেন যে ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং কিছু বিষয় অগ্রসর হওয়া সত্ত্বেও এখনও গুরুত্বপূর্ণ কিছু ব্যাপারে সহমত প্রতিষ্ঠিত হয়নি। মিয়ানমারের একটি জঙ্গি বিমান থেকে সীমান্তের চীন অংশে বোমা পড়ায় চীন বেইজিংয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে এবং সীমান্ত এলাকায় পাহারা দেওয়ার জন্য জঙ্গি বিমান পাঠিয়েছে। বোমাবর্ষণের ওই ঘটনায় 4 জন প্রাণ হারিয়েছে। চীনের উপপররাষ্ট্রমন্ত্রী লিউ জেমিন প্রতিবাদ জানাতে মিয়ানমারের রাষ্ট্রদূত থিট লিন ওনকে তাঁর দপ্তরে ডেকে পাঠান। 200 যাত্রী বহনকারী একটি ফেরি মিয়ানমারের পশ্চিমাঞ্চলের উপকূলের অদূরে ডুবে যাওয়ায় কমপক্ষে 20 মারা গেছে এবং নিখোঁজ রয়েছে আরও 26 জন। অং টাকোর নামের ওই ফেরিটি পশ্চিমের রাখাইন রাজ্যের কিয়োকফি থেকে সিটওয়ে যাওয়ার পথে প্রচণ্ড ঢেউয়ের সম্মুখীন হয়। কর্তৃপক্ষ বলছে যে 167 জনকে উদ্ধার করা হয়েছে, তবে মনে করা হচ্ছে বাদবাকিরা ডুবে গেছে। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে সন্ত্রাসবাদের জন্য দোষী সাব্যস্ত করে 13 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্রুত এক বিচারে 3 বিশিষ্ট বিচারকদের একটি প্যানেল দেশের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট নাশিদের বিরুদ্ধে এই রায় দেয় যে তিনি ক্ষমতায় থাকার সময় 2012 জানুয়ারি মাসে দেশের একজন প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করার অবৈধ আদেশ দিয়েছিলেন। মিস্টার নাশিদের সমর্থকরা বলছেন যে এই বিচার ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যাতে তাকে বর্তমান প্রেসিডেন্ট ইয়ামিন আবদুল কাইয়ুমের বিরুদ্ধে 2018 নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে প্রতিহত করা যায়। 5 একটি শিশুকে জরুরি চিকিৎসার জন্য বহনকারী সার্বিয়ার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ প্রতিরক্ষা মন্ত্রক জানায় যে এই ঘটনায় কেউই প্রাণে বেঁচে নেই।
আর এই সঙ্গেই ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন টিএন ওয়াং, স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হুসেন। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.